ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেপ্তারের পর ঢাকার অদূরে কাশিমপুর কারাগার থেকে রোববার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। কারাফটকে তাকে স্বাগত জানান তার পরিবারের সদস্যরা এবং সাংবাদিকরা। মুক্তি পাওয়ার পর রোজিনা ইসলাম বলেন, তিনি সাংবাদিকতা চালিয়ে যাবেন এবং সাংবাদিক সহ যারা তার পাশে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেপ্তারের পর আজ শর্ত সাপেক্ষে রোজিনা ইসলামের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নিয়োজিত আইনজীবীর জিম্মায় 5,000 টাকা মুচলেকায় এবং তার পাসপোর্ট জমা দেওয়ার শর্তে আদালত রোজিনা ইসলামকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সাংবাদিকদের বলেছেন, রোজিনা ইসলামকে জামিন দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করা হয়।
প্রসিকিউশন পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব ক্ষেত্রে আমরা কোনো দ্বিমত পোষণ করি না, যদিও কন্ডিশনাল বেইল ইজ নট এ বেইল ইন দি আই অফ ল।
এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ আজও রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সাংবাদিক নেতারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশ করায় প্রায় 100 বছরের পুরাতন ব্রিটিশ উপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেট সাইনে তার বিরুদ্ধে করা তাদের ভাষায় প্রতিহিংসামূলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তা রোজিনা ইসলামকে 5 ঘন্টার উপর একটি কক্ষে আটক করে তার উপর নির্যাতন চালিয়েছিল তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং শাস্তির দাবি জানিয়েছেন তারা। সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায় ফরমাইশি বলে অভিযোগ করেছে বিএনপি। জামিন পাওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন,
যে বিচার ব্যবস্থা এখানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে যে আইনটাতে যে আইনে তাকে আপনার গ্রেফতার করা হচ্ছে সে আইনই বেরোবে বিদেশে যেতে পারবে না কেন কারণ কি।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
5,000 টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোববার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লা ভার্চুয়াল আদালতে শুনানি শেষে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামি পক্ষ যদি পাসপোর্ট জমা দেয় তাহলে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া যেতে পারে।
সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোন আপত্তি নাই, এটা আমরা বলেছি এবং আসামি পক্ষ তারাও এটা মেনে নিয়েছে এবং তারা আদালতে এই জামিনের বিষয়ে তারা পাসপোর্ট দাখিল করবে, এটা তারা আদালতকে বলেছে।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা কোনো দ্বিমত পোষণ করিনি,
যদিও কন্ডিশনাল বেইল ইজ নট এ বেইল ইন দি আই অফ ল। তদুপরি আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং লার্নেড পাবলিক প্রসিকিউটরের আজকের ভূমিকাটাকে আমরা কংগ্রেচুলেট করি, প্রশংসা করি।
সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের পর প্রথম আলোর পক্ষ থেকে সাংবাদিক আনিসুল হক সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা যে সংহতি দেখিয়েছেন তাতে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে একজন লেখক হিসেবে এবং আমার প্রতিষ্ঠান প্রথম আলোর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।
রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গত 17 মে আটক করা হয়। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। আগের পাসপোর্টে ইংরেজিতে লেখা ছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত দুনিয়ার সব দেশের জন্যই বৈধ। নতুন যে পাসপোর্ট তাতে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দটি তুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সম্পর্কে এক টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভয়েস অব আমেরিকাকে বলেন, পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ তার ইসরায়েল নীতি বা পররাষ্ট্রনীতির কোন পরিবর্তন করেছে।
ই পাসপোর্ট যারা হয়েছে, আগের পাসপোর্ট আমরা তো সিল মারতাম যে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, এখন আর এই পাসপোর্টের সিল নাই, এটা স্ট্যান্ডার্ড পাসপোর্ট লাইক এনি আদার কান্ট্রি। এবং আমাদের হোম মিনিস্ট্রি এই পাসপোর্ট ইস্যু করেন, তারা বিভিন্ন দেশের পাসপোর্টে দেখেছেন এবং যে এই ধরনের সিল মারার কোন সিস্টেম নাই। সুতরাং দিস ইজ জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে এটা কি হয়েছে। পাসপোর্ট ইট ইজ এন আইডেন্টিটি, ইট ডাজ নট রিফ্লেক্ট দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ। আমাদের ফরেন পলিসি টুয়ার্ডস মিডল ইস্ট, টুয়ার্ডস ইসরায়েল যেটা আছে সেটাই আছে। উই হ্যাভ বিন সাপোর্টিভ অফ দি স্টেট অফ প্যালেস্টাইন অ্যান্ড উই বিলিভ ইন টু স্টেট সলিউশন, ইউ সি অ্যান্ড আল কুদস অ্যান্ড আল শরীফ অ্যাজ দি ক্যাপিটাল অফ প্যালেস্টাইন, ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন। আমাদের পজিশন একই অবস্থানে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আন্তর্জাতিক মান বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দল বিএনপি পাসপোর্টের এই পরিবর্তনের তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্ট জানিয়েছে, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়াকে দেশটির পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাদ কোহেন স্বাগত জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরু আরো একটি রিপোর্ট পাঠিয়েছে, আসুন শোনা যাক।
করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ আবারও এক সপ্তাহ বাড়িয়ে আগামী 30 মে পর্যন্ত করা হয়েছে। তবে আন্তঃজেলা বাসসহ সব ধরনের গণপরিবহনকে 24 মে থেকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করা যাবে বলে সরকারি নির্দেশনায় বলা হয়েছে। একই সাথে হোটেল রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতে পারবেন বলে এতে বলা হয়। প্রায় 2 মাস বন্ধ রাখার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন আরো 7 দিন বাড়ানোর সম্পর্কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন,
আমাদের এই করোনা প্রকোপ থাকে সেভাবে আমাদের সিদ্ধান্ত গুলো আসবে। আপাতত আমরা এক সপ্তাহের জন্য এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি, সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা এই সিদ্ধান্ত গুলো নেওয়া হচ্ছে।
গত মাসের শুরুতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে দফায় দফায় লকডাউন সহ নানা বিধিনিষেধ আরোপ করে সরকার। 5 এপ্রিল শুরু হওয়া লকডাউনের মধ্যে এক পর্যায়ে দোকানপাট, মার্কেট, শপিং মল খুলে দেওয়া হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
সেনা জঙ্গি গুলি লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল অসম। রবিবার ভোররাত থেকে অসম পুলিশ এবং অসম রাইফেলসের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় ডিমা হাসাও ন্যাশনাল লিবারেশন আর্মি বা DNLA জঙ্গিদের। উত্তপ্ত হয়ে ওঠে কার্বি আংলং জেলার ধানসিড়ি এলাকা। যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 6 জঙ্গি, আহত 1 জওয়ান। শেষ পাওয়া খবরে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে, চলছে গুলির লড়াই। অসম সহ উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলির মধ্যে অন্যতম DNLA জঙ্গিরা। সংবাদ সংস্থা সূত্রের খবর, বিশ্বস্ত সূত্রে ডিমাপুর, দুগই দিশা এবং মিস্ত্রিবালাম রিজার্ভ ফরেস্টে DNLA জঙ্গিদের খবর পাওয়া যায়। সেই অনুযায়ী অসম পুলিশ এবং অসম রাইফেলসের যৌথ বাহিনী এদিন ভোররাতে 2:30 নাগাদ অভিযানে নামে। ওই এলাকায় তল্লাশি চালানোর সময় আচমকায় গুলি ছুটতে শুরু করে জঙ্গিরা, পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। এরপরই গুলির লড়াইয়ে নিহত হয়েছেন 6 জঙ্গি, আহত 1 জওয়ান। ইতিমধ্যেই ওই এলাকায় আরও বেশি করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। শেষ পাওয়া খবরে চলছে গুলির লড়াই, যার ফলে গোটা এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ। ইতিমধ্যে অসম পুলিশের DGP GP সিং টুইট করে খবরটি জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
আবহাওয়া দপ্তরের সতর্কবাণী, বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে, সেটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, যার প্রভাবে আগামী মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে আর বুধবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিয়ে তটভূমির ওপর এগিয়ে আসবে বলে অনুমান করা হচ্ছে। ক্রমে ক্রমে সেটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এবং আরও শক্তি ধারণ করে 26 মে রাতে সেটি ওড়িশা ও পশ্চিমবঙ্গের মাঝখানে কোনো জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গত বছর ঠিক এই সময় আমফান নামে যে প্রবল ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ তছনছ করে দিয়েছিল, তার থেকে শিক্ষা নিয়ে এবার অনেকটা আগের থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকে যে কোনো রকম দুর্যোগের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বিশেষ করে খাবার, পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ যাতে ঠিক থাকে বা চলে গেলেও যাতে তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপকূল অঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন অঞ্চলে ও দীঘা থেকে সমস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। পর্যাপ্ত সংখ্যায় তাঁবু, পানীয় জল, খাদ্য ও অন্যান্য অত্যাবশ্যক পণ্যের ব্যবস্থা করা হয়েছে। আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। করোনা পৃথিবীব্যাপী এক ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। হয়তো আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে বলবেন যে বিভিন্ন অর্থনৈতিক কাঠামোর উপর বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করেছে, কিন্তু একটা জিনিস আমরা অনুভব করছি অন্তত বাহ্যিকভাবে, যে বাংলাদেশে যতটা বিপর্যস্ত হবার কথা ছিল বলে আমরা আশঙ্কা করেছিলাম, অর্থনৈতিকভাবে ততটা বিপর্যস্ত হয়নি। এর কারণ কি?
ধন্যবাদ প্রশ্নটির জন্য। প্রথমত হলো যে বাংলাদেশকে আমরা বৈশ্বিক পরিমণ্ডলে অথবা আঞ্চলিক তুলনায় কোথায় অবস্থান করছে এটা আমাদের বোঝা উচিত। দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে সংক্রমণের হার এবং মৃত্যুর হার যদি বিবেচনা করেন, তাহলে যতগুলো স্বল্পোন্নত দেশ আছে পৃথিবীতে প্রায় 50টির মতো, তার ভিতরে এটা সর্বোচ্চ উচ্চ এটা অবস্থান করে। সেহেতু আফ্রিকা বা অন্য কোনো দেশের তুলনায় আমাদের দেশে সংক্রমণ বেশি হয়েছে বা মারা কম গেছে এটা ঠিক না। দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হলো যে আপনি যদি আমাদের অঞ্চল দক্ষিণ এশিয়ার ভিতরে দেখেন, বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণের হার এবং মৃত্যুর হার ভারত এবং পাকিস্তানের পরে, কিন্তু এটা ভুটান, শ্রীলঙ্কা এগুলির চেয়ে অনেক উঁচুতে। অর্থাৎ আমাদের বুঝতে হবে আমরা মাঝামাঝি জায়গাতে অবস্থান করছি, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো আমাদের অর্থনীতির উপরে কম কি বেশি অভিঘাত করেছে এটা মূল্যায়ন করাটা পুনর্মূল্যায়নের প্রয়োজন, কারণ দ্বিতীয় ধাক্কার পরে এখনো পর্যন্ত অর্থনীতি সেই মূল্যায়নটা আমরা করে উঠতে পারিনি। সেহেতু দ্বিতীয় ধাক্কার পরে কি হবে এটা বলা মুশকিল। তবে আর তৃতীয় যে বিষয়টি বলা দরকার, এটা ঠিক যে একটি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আছে, প্রবৃদ্ধি হচ্ছে, অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ অর্থনীতি সংকুচিত হয়ে যায়নি, বাংলাদেশে এখনো রপ্তানি চলছে, সেই পরিমাণে রেমিটেন্স আসছে, টাকার মূল্যমান স্থির আছে, মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি নিচের দিকে রয়েছে, ইত্যাদি অনেকগুলো সুবিধাজনক আছে। তৃতীয় যে বিষয়টি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, যে সামষ্টিক অর্থনীতির এইটা দিয়ে মানুষের দুঃখ কষ্টের পরিমাপ করা কোভিড এর এটা খুবই দূর মানে অভিবেচক হবে। বাংলাদেশের এটার অভিঘাত খুবই গভীরে, সবচেয়ে প্রথাগত যে মানুষগুলোই আমাদের পিছিয়ে পড়া তারা এটার দ্বারা আক্রান্ত, এবং একই রকম ভাবে নতুন ভাবে একটা নব্য দরিদ্র গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। সেহেতু আমরা বলছি 1.5-3 কোটি মানুষের আপনার জীবন জীবিকা এখন ঝুঁকির ভিতরে আছে, এবং 10% মানুষ আরো বেশি দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। সেহেতু আমি মনে করি যে আমাদের আর একটু বিভাজিত ভাবে তৃণমূল পর্যায়ে যে এই অভিঘাত থেকে অনুভব করতে হবে।
তো এই যে অভিঘাতের কথা আপনি বলছেন, ঠিক কোন কোন ক্ষেত্রে এই অভিঘাত আঘাত আনছে?
অভিঘাতগুলো কতগুলো তো খুবই পরিষ্কার, একটা তো আছে স্বাস্থ্য সম্পর্কিত। তো স্বাস্থ্য সম্পর্কিত তো আমি একটু আগে বললাম, হয়তো ওই হারগুলো তুলনামূলকভাবে নিচে আছে এবং আমরা যে সমস্ত জায়গাতে আশঙ্কা করেছিলাম যে বড় বস্তিতে হয়তো এটার প্রসার ঘটবে অথবা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হবে, এগুলি সেই অর্থে আমাদের হয়নি। কিন্তু আমরা দেখেছি যে চরাঞ্চল বা যে সমস্ত এলাকাতে আপনার আমফান ছিল, বন্যা হয়েছে, তারা একাধিক আপনার প্রাকৃতিক দুর্যোগের ভিতরে ছিল, তারা অনেক বেশি আপনার ভঙ্গুর অথবা বিপন্ন অবস্থায় গেছে। তো সবচেয়ে প্রথম যেটা এসেছে সেটা হলো যে মানুষের কর্মসংস্থান বা কর্মহীনতা সৃষ্টি হয়েছে, দ্বিতীয়ত কর্মহীনতার সাথে তার আয়হীনতার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রথম ধাক্কার পরে দ্বিতীয় ধাক্কার আগে কিছু কিছু ক্ষেত্রে পুনর্নিয়োগ হয়েছিল, আবার কাজে ফিরে যাচ্ছিলেন, কিন্তু আমরা দেখছিলাম যে কাজগুলোতে যাচ্ছে সেগুলিতে তারা আগের চেয়ে কম দক্ষতার জায়গায় এবং কমে আয় করছে, আর আয় কমে যাওয়ার ফলে দারিদ্র্যসীমা নিচে চলে যাওয়ার ফলে সবচেয়ে বড় যেটা হয়েছে সেটা হলে এটা তাদের খাদ্য গ্রহণের উপর এটা প্রতিক্রিয়া ফেলেছে। আগে যদি তিন পদে খেত এখন দু পদে খাচ্ছে, যদি আগে তিন বেলা খেত দুবেলা খাচ্ছে, এবং যেটা হয়েছে যে আমিষ গ্রহণ কমে গেছে, শিশু খাদ্য ব্যবহার কমেছে, এর ফলে এক ধরনের পুষ্টিহীনতার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এর বাইরে যেটা অভিজ্ঞতা আমরা দেখেছি সেটা হলো অনেকেই শিশুদের স্কুল ছেড়ে দেওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে, বাল্য বিবাহ বেড়ে গেছে মেয়েদের ভিতরে, আমাদের কন্যা শিশুদের ভিতরে, এবং আগামী দিনে এদের পড়াশোনা কোন দিকে যাবে এটা বলা মুশকিল।
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের শুভেচ্ছা রইল।
আর এখন শুরু হচ্ছে রবিবাসরীয় নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপন করছেন সরকার কবির উদ্দিন।
আমি সরকার কবির উদ্দিন, দর্শক শ্রোতাদের সামনে হাজির হয়েছি পটোমাক থেকে পদ্মা গঙ্গা রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠানের এই আয়োজনে। এই আয়োজনে আজকে আমাদের অতিথি লস এঞ্জেলস থেকে যোগ দিচ্ছেন দীপাঞ্জলি ভৌমিক। লস এঞ্জেলস এ ক্যালিফোর্নিয়ায় নবাগত, এ কদিন আগেও নিউ ইয়র্কে ছিল, এখন চলে গিয়েছে এলেতে। দীপাঞ্জলি অনেকদিন থেকে ভারতের প্রখ্যাত সঙ্গীত আয়োজক, সঙ্গীত শিল্পী, প্রযোজক এ আর রহমানের সঙ্গে কাজ করেছেন, হলিউডে কাজ করেছেন, এখনো করছেন গীতিকার হিসেবে সুর সংযোজনার ক্ষেত্রে। দীপাঞ্জলি নতুন হলিউডে এটা বলা যাবে না মোটেও, তবে আমাদের কাছে, আমাদের শ্রোতাদের কাছে হয়তোবা নতুন হতে পারেন। তো দীপাঞ্জলিকে প্রথমেই আমি যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হলো, সঙ্গীতে হাতে খড়ি কার কাছে হয়েছিল, প্রখ্যাত সঙ্গীত শিল্পী দুলাল ভৌমিকের কাছে না অন্য কারো কাছে?
আমার গুরুর নাম হচ্ছে কাবেরী দাস, ওর বাবার নাম ছিল রামকানাই দাস, সেটা আমার বাবার গুরু ছিল বাংলাদেশে। তো যখন ছোট ছিলাম তো বাবা আমাকে শিখতে চাইছিল না কেন কি, শেখাতে চাইছিল না কেন কি, ভাবছিল যে ফাদার্স ক্যানট বি গুড টিচার্স। সো one time I was singing in the bathroom, ami bangla gaan korchhilam kintu ami bangla gaan to jantam na, just baba gaan korchilo ami shune shune ami shikhe niyechi, to bhabchilo je tumi ki pochondo koro gaan korte, ami bollam ha, to tarpore shekhan theke ami kabir das theke shikchhilam indian classical, north indian classical bangla gaan shikchhilam, tarpore nije nije ami guitar shuru korechi, nije nije american gaan shuru korechi, tarpore ektu school e gechhilam, and that's where we're at. Tarpore mane বাবা তো ওয়ান্স ইন এ ওয়াইল কয়েকটা গান শিখিয়েছিল, কিন্তু মোস্টলি কাবেরী দাস আমার গুরু ছিল।
জি, দীপাঞ্জলি ভৌমিকের বাবা সিলেটের বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী দুলাল ভৌমিক, দর্শক শ্রোতারা সবাই তাকে চেনেন। দীপাঞ্জলি, তোমার হাতে খড়ি হয়েছিল তো প্রাচ্য সঙ্গীতের মধ্যে দিয়ে, ভারতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে, তো পরবর্তীতে তুমি এখন বিশেষ করে পাশ্চাত্যের সঙ্গীতের সঙ্গে তোমার অনুরাগ অত্যন্ত প্রগাঢ়, কিছু কিছু দেশীয় বাংলা সঙ্গীতেও তোমার আয়োজন দেখতে পাই আমরা, তো হলিউডে ঠিক কি ধরনের কাজ করছো তুমি, কার সঙ্গে করছো, কবে থেকে করছো?
পাঁচ বছর হয়ে গেছে মনে হয়, পাঁচ বছর, হ্যাঁ, সিন্স 2015 বা 2016 অ্যাকচুয়ালি। তো আমি এআর রহমানের সাথে একটা মিটিং হয়েছিল, সে আমার একটা গান শুনেছিল, তো আমাকে জিজ্ঞেস করলো তুমি কি ইন্ডিয়াতে যেতে চাও একটু আমার জন্য কাজ করতে। আই থট দিস ওয়াজ আ ড্রিম, আমি তো মানে অ্যাকচুয়ালি ভাবতে পারিনি এটা অ্যাকচুয়ালি একটা পসিবিলিটি ছিল। সেখান থেকে আমি আস্তে আস্তে লিরিসিস্ট হচ্ছিলাম, ফার্স্ট আই স্টার্টেড রাইটিং সংস, তারপরে মিউজিক সুপারভিশন করেছি। মিউজিক সুপারভিশন একটা জিনিস যে আমরা বেশি এই ফিল্ডটা আমরা জানি না। মিউজিক সুপারভাইজার ইজ বেসিক্যালি দ্য অ্যাসিস্ট্যান্ট টু দ্য কম্পোজার। সো এ আর রহমান যখন কম্পোজার ছিল তখন আই উড বি হিজ মিউজিক সুপারভাইজার। সব গানগুলো কেটে কেটে এই সিনে রাখতে হবে, এই সিনে রাখতে হবে, মানে one in the first cue from 1 minute to 3 minutes kon ganta dite hobe, kon composition to dite hobe, ei sob korchhilam. Tarpore ami koyekta gaan likhechi, koyekta gaan gechi for Bollywood, Hollywood. Ekta movie ache Love Sonia, seta Amazon Prime e ache. Ami music supervision korechi ekta documentary Daughters of Destiny, seta Netflix e ache. Onek movie aro korechhilam, Mom, Sridevir last movie before she passed away. মাঝে ভুলে যাই নিজের রেজিউমে দেখতে হয় ইন অর্ডার টু রিমেম্বার, বাট সেখানে শুরু করেছি। তারপরে আবার এখানে এসে আই স্টার্টেড অ্যাগেন, সো আই স্টার্টেড পারফর্মিং। আমি অনেক পারফর্ম করি, ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শোতে আমি পারফর্ম করেছি, ইউটিউব মানে বানো ওদের সাথে গান করেছি ইন দ্য মুম্বাই টুর। সো ইটস অন গোয়িং। NBA এর জন্য আমি national anthem gechi for the NBA in New York in the Barclays Center. So it's ongoing, it's a learning process every time, kintu so far I have enjoyed the ride.
Dipanjali, Brikho ke jiggesh kora hoyechilo tar porichoy ki, to Brikho jawab diyechilo pholeno porichiyote, brikher porichoy phole. To amra phol dekhte chai ektu khani jholok amader darshok shrotaderke
Mail your words to me and I'll keep them so carefully. I'll read between the lines. But when you call, I don't hear your voice anymore. You say you're home, I'm alone standing by the door. And I will swim across the ocean, and I don't really know how to swim. But if you were on the other side, I'd rather drown than know that I never tried to make you mine.
বাহ, অনুষ্ঠানের সূচনা পর্বে খুব সম্ভব আমি উল্লেখ করেছি যে দীপাঞ্জলি মাত্রই কদিন হলো, 4-5 দিন আগে কর্নিয়া গিয়েছে, তার আগে নিউ ইয়র্কে ছিল। দীপাঞ্জলির বাবা দুলাল ভৌমিক সঙ্গীত জীবন অত্যন্ত বর্ণিল, তার কন্যা দীপাঞ্জলির সঙ্গীত জীবন ইতিমধ্যেই অনেক বর্ণিল, সামনে আরো বর্ণিল হয়ে উঠবে এই প্রত্যাশার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন, দেখছেন, তাদেরকে তাদের সময়ের জন্য, এবং দীপাঞ্জলি ভৌমিক তোমাকে মা তোমার সময়ের জন্য, তোমার সঙ্গীতের যে ঝলক আমাদের শোনালে সেজন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, তোমার চলার পথ কুসুমাস্তীর্ণ হোক, অনেক দূর পর্যন্ত, প্রান্তর থেকে দিগন্ত পর্যন্ত প্রসারিত হোক।
থ্যাংক ইউ,
সবাই নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
এবারে আসুন খেলার খবর শোনা যাক আহসানুল হকের কাছে।
খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন্নুর রবিন ভাই। রবিন ভাই, বাংলাদেশ শ্রীলঙ্কার তিনটি একদিনের ক্রিকেট ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় এবং সেই খেলায় বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে শেষ খবর পাওয়া পর্যন্ত। এই সাক্ষাৎকারটি যখন রেকর্ড করা হচ্ছে সেই সময় পর্যন্ত আমরা জানি যে বাংলাদেশ 6 উইকেটে 257 রান করেছে। প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ এবং এই 257 রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল অধিনায়ক, তিনি 52 রান করেছেন 70 বলে, 6টি বাউন্ডারি, 1টি ছক্কা। লিটন দাস অন্য উদ্বোধনী ব্যাটসম্যান, তিনি কোনো রান করতে পারেননি, 0 রান, যদিও তার কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। সাকিব আল হাসান 15 রান করেছেন। মুশফিক সর্বোচ্চ 84 রান করেছেন, 87 বলে 84 রান, দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি, 4টি বাউন্ডারি, 1টি ছক্কা। মুশফিক বরাবরই ভালো খেলেন। এছাড়া মাহমুদুল্লাহ 54 রান করেছেন, 76 বলে 54, এটা অত্যন্ত জরুরি ছিল বাংলাদেশের জন্য, 257 50 ওভারে 6 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। এখানে এটাও বলতে পারি যে ববাংলাদেশের প্রথম উইকেট পড়েছিল 5 রানে, তারপর দ্বিতীয় উইকেট পড়ে 43 রানে, 99 রানে তৃতীয় উইকেট পড়ে, চতুর্থ উইকেটও 99 রানই পড়ে, কিন্তু তারপর একটা বড় সংগ্রহ বাংলাদেশ করে, পঞ্চম উইকেট পড়ে 208 রানের মাথায় মুশফিকের উইকেট। যাই হোক, উইকেট আমরা দেখছি যে ধনঞ্জয় ডি সিলভা 3 উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ, তিনি 45 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। এরপরে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেছে এবং তারা 30 রানে প্রথম উইকেট হারায়, 41 রানে দ্বিতীয় উইকেট, 82 রানে তৃতীয়, 94 রানে চতুর্থ, 97 রানে পঞ্চম উইকেট হারায়। তো এই যে ধারাবাহিকভাবে শ্রীলঙ্কার উইকেটগুলো পড়েছে সেটার পিছনে বড় কৃতিত্ব দেয়া যেতে পারে মেহেদি হাসান মিরাজ, 4 উইকেট, 30 রানে, 10 ওভার বল করেছেন, 2টো মেডিন ওভার নিয়েছেন, 4টি উইকেট, 30 রান দিয়ে তিনি নিয়েছেন। আমরা দেখছি যে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান গুনাথিলাকা 21 রান করেন এবং কুশাল পেরেরা অধিনায়ক 30 রান করেন। এছাড়া শ্রীলঙ্কার প্রথম দিকের ব্যাটসম্যান যারা, তাদের মধ্যে তেমন বেশি রান কেউ করতে পারেননি। তো শ্রীলঙ্কার আজকের যে খেলা বাংলাদেশের সাথে, রবিন ভাই, খেলার ফলাফল কোন দিকে যাবে বলে মনে হচ্ছে আপনার, এবং এই খেলায় বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং সম্পর্কে আপনার কি মনে হচ্ছে?
না, আমার খুব ভালো লাগছে এখন, কেননা দেখেন আপনি যেটা বললেন, এই অনেকদিন পর কিন্তু আমার বাংলাদেশের ওডিআই বলেন কিংবা টেস্ট বলেন কিংবা যে কোনো ধরনের খেলা বলেন, বাংলাদেশ খুবই ভালো খেলছে, এটাই আমার ভালো লাগছে। এটা আমাদের একটা ভালো পয়েন্ট, এটা আমাদের একটা সূচনা যে আমরা করেছি ওডিআই শ্রীলঙ্কার সাথে, এটা খুবই এনকারেজিং।
নিশ্চয়ই রবিন ভাই, আজকে আমাদের সময় শেষ, দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল কোন দিকে যায়। এই ছিল আজকের খেলার খবর।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.